الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
কিছুকাল পূর্বে আমি এক খুতবায় উল্লেখ করেছি যে এ বছরটি জামাতে নির্বাচনের বছর, কর্মকর্তা নির্বাচনের বছর। বেশিরভাগ জায়গায় এখন পর্যন্ত নির্বাচন সম্পন্ন হয়েছে, দেশীয় পর্যায়েও আর স্থানীয় জামাতগুলোতেও, আর নতুন কর্মকর্তারা দায়িত্ব বুঝে নিয়েছেন। কর্মকর্তাদের মাঝে কোন কোন ক্ষেত্রে কোন কোন আমির, প্রেসিডেন্ট এবং নতুন ওহদাদার বা কর্মকর্তা নির্বাচিত হয়েছেন, কিন্তু অনেক স্থানে পূর্বে যারা কাজ করে আসছিল তাদেরকেই পুনরায় নির্বাচন করা হয়েছে। নবাগতদেরও যেখানে খোদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, এই জন্য যে খোদা তাদেরকে জামাতের সেবার জন্য নির্বাচন করেছেন, সেখানে বিনয়ের সাথে খোদার দরবারে সেজদা বনত হয়ে খোদার সাহায্য যাচনা করা উচিত, যেন এই আমানতের দায়িত্ব যেন তারা যথাযথ ভাবে পালন করতে পারে যা তাদের উপর ন্যস্ত হয়েছে। অনুরূপ ভাবে যেসব কর্মকর্তারা পুনরায় নির্বাচিত হয়েছেন তাদেরও যেখানে খোদার দরবারে এই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, আল্লাহ তাদের পুনরায় খিদমতের সুযোগ দিচ্ছেন, সেখানে খোদার দরবারে এই বিনয়াবনত দোয়াও করা উচিত যে খোদা তাদের সমস্ত শক্তি সামর্থ্য নিয়োজিত করে আমানতের পালনের তৌফিক দেন। আর খেদমত বা জামাতের পূর্বের বছর কাজ করতে গিয়ে যে আলস্য এবং ঔদাসীন্য প্রকাশ পেয়েছে, যে কারণে তাদের উপর ন্যস্ত আমানতের প্রতি তারা সত্যিকার অর্থে সুবিচার করতে পারেনি বা দায়িত্ব পালিত হওয়া সম্ভব হয়নি, আল্লাহ তাআলা সেই ত্রুটি বিচ্যুতিকে মার্জনা করুন। আর নিজের অনুগ্রহ বশত আগামী তিন বছরের জন্য আল্লাহ তাআলা খেদমত বা সেবার যে সুযোগ দিয়েছেন এবং যেসব আমানত তাদের উপর ন্যস্ত করেছেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে ভবিষ্যতে যেন আলস্য উদাসীন্য যেন প্রদর্শিত না হয়, আর আমানতের সুবিচার আমানতের প্রতি সুবিচার করার আল্লাহ তাআলা তৌফিক দেন, আমানতের দায়িত্ব সঠিকভাবে পালনের তৌফিক দেন। স্মরণ রাখা উচিত জামাতি খেদমত বা জামাতের সেবা করার যে সুযোগ, এটিকে ভাষা দৃষ্টিতে দেখা উচিত নয়, তুচ্ছ মনে করা উচিত নয়। আমাদের প্রত্যেক ব্যক্তি, সে ওহদাদার হোক, কর্মকর্তা হোক বা সাধারণ এক আহমদি হোক, তার এই অঙ্গীকার রয়েছে যে সে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেবে। কোন ব্যক্তি ওহদাদার বা কর্মকর্তা হিসাবে যখন কোন দায়িত্ব গ্রহণ করে বা দায়িত্ব যখন তার উপর ব্যস্ত হয়, সেক্ষেত্রে অন্যদের চেয়ে তার উপর এই দায়িত্ব বেশি বর্তায় যে সে সেই অধিকার রক্ষা করবে। আর স্মরণ রাখতে হবে যে সে এই অঙ্গীকার করেছে আল্লাহ তাআলার সাথে, আর আল্লাহ তাআলা অঙ্গীকার রক্ষার কথা কোরআনে বেশ কয়েক জায়গায় উল্লেখ করেছেন, অঙ্গীকারের প্রতি সুবিচার করার উপর বেশ কয়েক জায়গায় গুরুত্ব আরোপ করেছেন। সুতরাং সদা স্মরণ রাখবেন, আল্লাহ অত্যন্ত স্পষ্ট ভাবে বলেছেন যে তোমাদের উপর ন্যস্ত দায়িত্ব যা তোমরা শিরোধার্য করো তা তোমাদের অঙ্গীকার, সুতরাং নিজেদের আমানত এবং অঙ্গীকার রক্ষা করো, এর প্রতি শ্রদ্ধাশীল হও। এক জায়গায় আল্লাহ তাআলা কথায় সত্য এবং যারা তাকওয়ার উপর বিচরণ করে তাদের লক্ষণ উল্লেখ করতে গিয়ে বলেন যে والموفون بعهدهم اذا عاهدوا
یعنی اپنے عہد کو جب
پورا کرنے والے جکھن کونو
پورا کرنے والے
انگیکار کرے تارا تا
اس کی ایک بنیادی امپورٹ ہونا چاہیے رکھا
کرے تو ای
خاص طور پر ان
کی مولک
جو جماعتی کاموں کی ذمہ داری سمجھتے ہیں
وشیشٹ ہوا ہوتے ہیں جرا جماعتی دائت
ہمیشہ
پراپت ہوئے
سچائی پر قائم رہتے ہوئے
تارا سب سمے ستر پر پرتشٹھت تھے کے
اپنے تقوی کے معیار کو بڑھاتے ہوئے
تقوار مان کے
اپنے کام سے
انت করার প্রচেষ্টায় দায়িত্ব পালন করে তাহলে সত্যের মানে যদি কোন ত্রুটি থাকে কোন ত্রুটি বিচ্যুতি থাকে যদি তাদের তাকওয়ার মান জামাতের সাধারণ সদস্যের জন্য আদর্শ স্থানীয় না হয় তাহলে সে নিজের অঙ্গীকার নিজের পদ এবং আমানতের দায়িত্ব পালনের প্রতি সচেতন নয় মনোযোগী নয় সুতরাং আমি সদর বা প্রেসিডেন্টেরা সর্বপ্রথম দৃষ্টান্ত স্থাপন করুন আমলার সামনেও আর জামাতের সভ্য এবং সদস্যদের সামনেও যারা সেক্রেটারি তরবিয়ত তাদের উপর তরবিয়তের দায়িত্ব ন্যস্ত রয়েছে তরবিয়তের দায়িত্ব তখনই সঠিকভাবে পালিত হতে পারে যদি উত্তম দৃষ্টান্ত স্থাপন করা
হয়
যে কর্মী যে দায়িত্বপ্রাপ্ত যে অন্যদের নসিহত করবে সে তার নিজেকেও প্রথমে তা মেনে চলতে হবে সেক্রেটারি তরবিয়তের দৃষ্টান্ত স্থাপন করা উচিত জামাতের সদস্যদের সামনে জামাতের তরবিয়তের দায়িত্ব সুশিক্ষার দায়িত্ব তাদের উপর ন্যস্ত হয় আমি বেশ কয়েকবার উল্লেখ করেছি যে তরবিয়ত বিভাগ যদি কর্মঠ হয়ে যায় সক্রিয় হয়ে যায় তাহলে আরো অন্য অনেক বিভাগের কাজ নিজ থেকেই সমাধা হতে পারে
জিতনা অফরাদ জমাত কি তরবিয়ত কা মায়ার উঁচা হোগা
জামাতের সদস্যদের তরবিয়তের বাসশিক্ষার মান যত উন্নত হবে ততই অন্যান্য বিভাগের কাজ সহজসাধ্য হয়ে উঠবে যেমন সেক্রেটারি মালের কাজ সহজ হয়ে উঠবে সেক্রেটারি উমরে আমা সেক্রেটারি তবলিগের কাজ সহজ হয়ে যাবে অন্যান্য বিভাগের কাজও যেমন বিচার বিভাগের কাজ সহজ হয়ে যাবে আমি প্রায় সময় আমেলার মিটিং এ বিভিন্ন স্থানে বলে থাকি যে তরবিয়তের কাজ প্রথমে ঘর থেকে আরম্ভ করুন ঘর শুধু সেক্রেটারি তরবিয়তেরই ঘর নয় বরং মজলিসে আমেলার প্রত্যেক সদস্যের ঘরের কথা বলছি মজলিসে আমেলা সবার নিজেদের তরবিয়তের প্রতি তাদের সবচেয়ে বেশি দৃষ্টি দেওয়া উচিত জামাতের আমির জামাতের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তরবিয়তকে সর্বপ্রথম যে অনুষ্ঠানে তারা প্রণয়ন করে দেখতে হবে যে আমেলা সেসব কর্মকাণ্ডের উপর প্রতিষ্ঠিত কিনা আল্লাহ তাআলার যেসব মৌলিক নির্দেশাবলী রয়েছে আর মানব সৃষ্টির যে মৌলিক এবং প্রধান উদ্দেশ্য রয়েছে আমেলার সভ্য এবং সদস্যরা সেই দায়িত্ব পালন করছে কিনা যদি করে না থাকে তাহলে তাকওয়া নেই আল্লাহর অধিকার গুলোর মাঝে সবচেয়ে বড় প্রাপ্য হল ইবাদত সবচেয়ে বড় অধিকার ইবাদত এর জন্য পুরুষদের জন্য নির্দেশ নামাজ কায়েম করা নামাজ বা জামাত পড়ার মাধ্যমে নামাজ কায়েম হতে পারে সুতরাং আমির প্রেসিডেন্ট এবং অন্যান্য অহদাদার বা কর্মকর্তাদের উচিত নামাজের হেফাজত করে নামাজ কায়েম এবং নামাজ প্রতিষ্ঠার বিষয়ে সর্বাত্মক তাদের চেষ্টা করা উচিত এর ফলে যেখানে আমাদের মসজিদ আবাদ হবে নামাজ সেন্টার আবাদ হবে জনবসতিতে বা নামাজিতে ভরে যাবে সেখানে তারা খোদার কৃপারাজিও অর্জন করবে আর নিজেদের ব্যবহারিক দৃষ্টান্তের কল্যাণে জামাতের সভ্য এবং সদস্যদের এভাবে তারা তরবিয়ত করতে পারবে। খোদার ফজল এবং কৃপারাজের উত্তরাধিকারী হবে, তাদের কাজে সহসাধ্যতা সৃষ্টি হবে। শুধু কথার খই ফুটাবে না তারা। সুতরাং কর্মীদের সর্বপ্রথম আত্মবিশ্লেষণ করা উচিত, তাদের কথা এবং কর্মের মাঝে কতটা মিল এবং সামঞ্জস্য রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে মুমিনগণ, সেসব কথা তোমরা কেন বলো যা তোমরা নিজেরা করো না। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই আয়াতেই স্পষ্ট করছে যে পৃথিবীতে কিছু বলে সেই কাজ না করার মানুষ ছিল, আছে এবং থাকবে। আমার কথা ভালোভাবে শ্রবণ করো এবং হৃদয়ে গেঁথে নাও। মানুষের কথা আলোচনা যদি অন্তরের অন্তঃস্থল থেকে না হয় এবং তাতে যদি ব্যবহারিক শক্তি না থাকে, তাহলে তা প্রভাব বিস্তারের সামর্থ্য রাখে না। সদা স্মরণ রেখো যে শুধু বড় বড় শব্দ চয়ন আর বুলি আওড়ানো কোনো কাজে আসতে পারে না যতক্ষণ কর্ম বা আমল না থাকবে। আর কথা খোদার দৃষ্টিতে কোনো আর কথা শুধু কথা খোদার দৃষ্টিতে কোনো গুরুত্ব রাখে না। সুতরাং হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম খোদার নির্দেশ অনুসারে স্পষ্টভাবে বলেছেন যে আমাদের কথা এবং কর্মে বিরোধ থাকা উচিত নয়। আর আর এই কথাকে সামনে রেখে সবচেয়ে বেশি আত্মবিশ্লেষণকারী আমাদের কর্মকর্তাদের হওয়া উচিত, যেখানে দূরত্ব বেশি বা যেখানে গুটিগত ঘর আহমদি রয়েছে, যেখানে মসজিদের যদি কেন্দ্র না থাকে, নামাজ সেন্টার না থাকে, তাহলে ঘরে বা জামার নামাজ হতে পারে আর কার্য তৈরি অসম্ভব নয়। অনেক আহমদি আছে যারা এটি মেনে চলে, রীতিমতো কোন দায়িত্ব তাদের উপর ন্যস্ত নেই, তারা আমেলার সদস্য নন, কিন্তু নিজেদের ঘরে চতুর্পাশের আহমদীদের সমবেত করে বা জামাত নামাজের ব্যবস্থা নিয়ে থাকে। যদি সচেতনতা থাকে সবকিছু সম্ভব। আর আমাদের প্রত্যেক কর্মকর্তার ভেতর বা জামাত নামাজের এক সচেতনতা থাকা উচিত, নতুবা আমানতের দায়িত্ব পালন করি তারা হবে না, আমানত এর প্রতি সুবিচারকারী গণ্য হবে না। কোরআনে করিম যার প্রতি বারবার নসিহত করেছে, তাই কর্মকর্তাদের সবসময় কথা সামনে রাখতে হবে যে খোদা তাআলা প্রকৃত মোমেনের চিহ্ন বা লক্ষণ এটি উল্লেখ করেছেন যে তারা তাদের আমানত এবং অঙ্গীকারের প্রতি অঙ্গীকার পালনে তারা যত্নবান, এ বিষয়ে তারা সচেতন, সজাগ দৃষ্টি রাখে। তারা দেখেন যে আমাদের উপর যে দায়িত্ব ন্যস্ত হয়েছে, আমরা যে খেদমতের কাজের যে অঙ্গীকার করেছি সেক্ষেত্রে কোন ত্রুটি বিচ্যুতি প্রকাশ পাচ্ছে না তো আমাদের পক্ষ থেকে? এটি সামান্য কোন বিষয় নয়। খোদা তাআলা এই কথাও বলেছেন কোরআনে, ইন্নাল আহদা কানা মাসউলা, প্রতিটি আহাদ বা অঙ্গীকার সম্পর্কে একদিন জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। এটি একটি মৌলিক অর্থাৎ ইবাদত একটি মৌলিক বিষয়, আর মানব সৃষ্টির উদ্দেশ্যই এটি। এই দায়িত্ব তো আমাদের পালন করতেই হবে। এক্ষেত্রে আলস্য কোনোভাবে কোনো কর্মকর্তার পক্ষ থেকে প্রদর্শিত হওয়া উচিত না, বরং কোনো ব্যক্তির পক্ষ থেকে তা প্রদর্শিত হওয়া উচিত নয়। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যার অধাদারদের যার প্রতি বিশেষভাবে দৃষ্টি রাখা উচিত। আর এসব কথা মানুষের অধিকার আর জামাতের সদস্যদের সাথে কর্মকর্তাদের আচরণে আচার আচরণের সাথে বা আচার ব্যবহারের সাথে সম্পর্ক রাখে। আর এই কথাগুলো ওহদাদার বা কর্মকর্তাদের অধিকারের সাথেও সম্পর্ক রাখে। কোন ওহদাদার কর্মকর্তা হবে এই ধারণা মাথায় বদ্ধমূল করবে এই উদ্দেশ্যে নির্বাচিত হয় না, বরং ইসলামে ওহদাদার বা কর্মকর্তা সংক্রান্ত যে ধারণা রয়েছে তা সম্পূর্ণ ভিন্ন। মহানবী ইসলাম এটি এভাবে উল্লেখ করেছেন যে জাতির নেতা জাতির সেবকই হয়ে থাকে, সুতরাং ওহদাদার বা কর্মকর্তার বা পদাধিকারীর মানুষের বিষয়ে আমানতের প্রতি সুবিচার করা আসলে জাতির সেবক হিসাবে কাজ করার উপরে নির্ভর করার এটি তখনই সম্ভব যদি মানুষের ভিতর কুরবানি এবং ত্যাগের বৈশিষ্ট্য থাকে, তার মাঝে বিনয় থাকে, নম্রতা থাকে, তার ধৈর্যের মান যদি অন্যদের চেয়ে উন্নত হয়। অনেক সময় কথাও শুনতে হয় দাদার বা কর্মকর্তাদের, যদি শুনতে হয় তাহলে শোনা উচিত। কর্মকর্তা নিজেই যাচাই করতে পারে যে তার সহ্যের শক্তি কতটুকু রয়েছে, তার বিনয় কোন মানের বা নম্রতা কোন পর্যায়ে তার মাঝে রয়েছে। অনেক সময় এমন ওহদাদার বা কর্মকর্তার বিষয়াদি সামনে আসে যাদের মাঝে সহ্য শক্তি বিন্দু মাত্র নেই বা থাকে না, যদি অন্য কেউ অসৌজন্যমূলক ব্যবহার করে তাহলে ওহদাদার বা কর্মকর্তাও এমন ব্যবহার আরম্ভ করে দেয়। সাধারণ কোন সদস্য যদি অভদ্র অশিষ্ট হয়ে থাকে এতে তার কোনো ক্ষতি হয় না বা তার কিছু যায় আসে না, সর্বোচ্চ এটি বলা হবে যে এর চরিত্র অত্যন্ত নিম্নমানের। কিন্তু কর্মকর্তাদের মুখ থেকে যখন মানুষের সামনে নোংরা শব্দ বের হয় ওহদাদার বা কর্মকর্তার নিজের সম্মান এবং মর্যাদার হানি হয়, একই সাথে জামাতের সদস্যদের উপরও এর নেতিবাচক প্রভাব পড়ে। জামাতের যে মানদণ্ড হওয়া জামাতের যে মান হওয়া উচিত বা যে মানে মসিহ আমাদেরকে দেখতে চান, কোন ক্ষেত্রে যদি একটি দৃষ্টান্ত এমন সামনে আসে তাহলে তা জামাতের দুর্নাম হওয়ার কারণ হতে পারে। হয় আর এমন দৃষ্টান্ত অনেক ক্ষেত্রে দেখা যায় মসজিদে ও ঝগড়া বিবাদ শুরু হয়ে যায় আর শিশুদের উপর এবং যুবক শ্রেণীর উপর খুবই ক্ষতিকর প্রভাব পড়ে। আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান আর ত্যাগের উন্নত মান প্রতিষ্ঠাকারীদের কথা আল্লাহ তাআলা কিভাবে উল্লেখ করেছেন সেটা দেখুন। এক জায়গায় বলেন যে ওয়াইউ সেরুনা আলা আনফুসিহিম আলাও, অর্থাৎ মোমেন তারা যারা নিজেদের ধর্মীয় ভাইদের নিজ প্রাণের উপর প্রাধান্য দেন। আনসাররা মহাজেরদের জন্য এই দৃষ্টান্ত স্থাপন করেছেন, এটি আমাদের জন্য অনুকরণীয় আদর্শ। নিজ প্রাণের উপর প্রাধান্য দেওয়া তো দূরের কথা বা অনেক বড় কথা, অনেক সময় অন্যের যে প্রাপ্য আছে তাও পুরোপুরি প্রদান করা হয় না। মানুষের কিছু ঝগড়া বিবাদ তাদের কাছে আসে কর্মকর্তাদের কাছে বা কেন্দ্র বা কেন্দ্র হতে রিপোর্ট প্রেরণের জন্য কিছু বিষয় পাঠানো হয়ে থাকে। অনেক অসাবধানতার সাথে রিপোর্ট প্রেরণ করা হয়, সঠিক ভাবে তদন্ত করা হয় না, রিপোর্ট পাঠিয়ে দেয়া হয় বা বিষয়কে এতটা দীর্ঘ সূত্রে তার মুখে ঠেলে দেয়া হয় যে কোনো অভাবীর অভাব মোচন সংক্রান্ত যদি কোনো আবেদন পত্র আসে তাহলে সময় মতো রিপোর্ট না আসার কারণে সেই অভাবের ক্ষতি হয়ে যায় বা কষ্টের সম্মুখীন হতে হয়। কোন কোন কর্মকর্তা ব্যস্ততার অজুহাত দেখিয়ে থাকে, আর কারো কারো কাছে কোন অজুহাত থাকে না, শুধু অমনোযোগী এর কারণ হয়ে থাকে। যদি তাদের নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে হতো বা কোন নিকটাত্মীয়ের বিষয় হয়, তখন তাদের প্রেফারেন্সেস বা পছন্দের মানদণ্ড বদলে যায়। সুতরাং প্রকৃত কুরবানি এবং ত্যাগের যে প্রেরণা, চেতনা, আমানতের প্রতি সত্যিকার অর্থে সুবিচার করা, শ্রদ্ধাশীল হওয়া হলো এক গভীর সচেতনতার সাথে অন্যের কাজে আসা। ত্যাগের এই বৈশিষ্ট্য আর অন্যের কষ্টকে নিজের কষ্ট মনে করে যদি কাজ করা হয়, তাহলে জামাতের সাধারণ সদস্যদের কুরবানির মান, ত্যাগের মান উন্নত হবে। পরস্পরের অধিকার খর্ব করার পরিবর্তে অধিকার প্রদানের প্রতি মনোযোগ নিবদ্ধ হবে। আমরা অমুসলিমদের সামনে বলে থাকি যে পৃথিবীতে শান্তি তখনই প্রতিষ্ঠিত হতে পারে যদি সকল পর্যায়ে অধিকার আদায় এবং অধিকার কক্ষীগত করার পরিবর্তে অধিকার দেওয়ার প্রতি যদি মনোযোগ নিবদ্ধ হয় তাহলে সম্ভব। কিন্তু যদি আমাদের নিজেদের মাঝেই আমরা নিজেরাই যদি এই মানে উপনীত না থাকি, তাহলে এমন একটি কাজ করব যা খোদার দৃষ্টিতে হবে অপছন্দনীয়। আরেকটি বৈশিষ্ট্য যা বিশেষভাবে কর্মকর্তাদের মাঝে থাকা উচিত তা হল বিনয়। তারা ভূপৃষ্ঠে বড় বিনয়ের সাথে বিচরণ করেন, চলাফেরা করেন। এরাও উন্নত এবং উন্নত দৃষ্টান্ত আমাদের দাদার বা কর্মকর্তাদের মাঝে পরিদৃষ্ট হওয়া উচিত। যে যত বড় পদে নিযুক্ত হবে ততই সেবার চেতনায় সমৃদ্ধ হয়ে মানুষের সাথে সাক্ষাতে তাকে বিনয় প্রদর্শন করা উচিত। আর এটি বড় হওয়া মানুষ দেখেও আর মানুষ বোঝে, অনুভব করে যে কর্মকর্তার আচরণ কেমন। অনেক সময় মানুষ আমাকে লিখেও পাঠায় যে অমুক কর্মকর্তার আচরণ এমন সাধারণত, কিন্তু আজকে আমি খুবই আনন্দিত যে সে উদাদার বা কর্মকর্তার শুধু সালামই করেনি, বরং আমার আমি কেমন আছি তাও জিজ্ঞেস করেছে এবং খুব সুন্দর ব্যবহার করেছে। তার আচার আচরণ দেখে আমার ভালো লেগেছে। আর এতে বা এর মাধ্যমে সেই কর্মকর্তা যে বড় সেটি প্রকাশ পেয়েছে। সুতরাং জামাতের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী এমন যারা কর্মকর্তাদের স্নেহ এবং কোমলতা, নমনীয় আচরণে সন্তুষ্ট হয়ে সকল ত্যাগ স্বীকারে প্রস্তুত হয়ে যায়। যদি কোনো কর্মকর্তার হৃদয়ে নিজের পদের অহংকারে কোন প্রকার আত্মভরিতা গর্ব দানা বাঁধে, তাহলে তাকে স্মরণ রাখতে হবে যে এই অভ্যাস খোদা থেকে দূরে ঠেলে দেয়। মানুষ যদি খোদা থেকে দূরে সরে যায় তাহলে কাজে কোন প্রকার বরকত বা কল্যাণ আর অবশিষ্ট থাকে না। সুতরাং ধর্মের কাজ সম্পূর্ণভাবে খোদার সন্তুষ্টির উদ্দেশ্যে হয়ে থাকে। খোদার সন্তুষ্টি যদি না থাকে তাহলে এমন ব্যক্তি জামাতের জন্য কল্যাণকর হওয়ার পরিবর্তে ক্ষতিকর হয়ে থাকে, ক্ষতির কারণ হয়ে থাকে। তাই ওহদাদার বা কর্মকর্তাদের সবসময় এই দৃষ্টিকোণ থেকে আত্মজিজ্ঞাসা করা উচিত যে তাদের মাঝে বিনয় এবং নম্রতা আছে কিনা, যদি থেকে থাকে কতটা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যত বেশি বিনয় এবং নম্রতা অবলম্বন করে খোদা তাকে ততই মহান মর্যাদায় ভূষিত করেন। তাই প্রত্যেক কর্মকর্তার স্মরণ রাখা উচিত যে যদি খোদা তাআলা তাকে জামাতের সেবার সুযোগ দিয়ে থাকেন তাহলে এটি খোদার একান্ত অনুগ্রহ। আর এই অনুগ্রহের কৃতজ্ঞতা হবে তার নিজের মাঝে অধিক বিনয় এবং নম্রতা সৃষ্টি হওয়া যদি তা না হয় তাহলে খোদার এহসান বা অনুগ্রহরাজির কৃতজ্ঞতা প্রকাশিত হয় না। অনেক সময় দেখা গেছে যে মানুষ সাধারণ অবস্থায় সাক্ষাৎ করতে গিয়ে বড় পরম বিনয় প্রকাশ করে, নম্রতা প্রকাশ করে, মানুষের সাথে সুন্দরভাবে সাক্ষাৎ করে, কিন্তু নিজের অধীনস্থ বা সাধারণ মানুষের সাথে যখন কারো মত কোন কর্মকর্তার মতভেদ হয় তাৎক্ষণিকভাবে তাদের কর্মকর্তা সুলভ যেই অহংকার আছে তা প্রকাশ পেয়ে জাগ্রত হয় আর বড় কর্মকর্তা হওয়ার আত্মম্ভরিতা আবার নিজের অধীনস্থের সামনে আত্মম্ভরিতা পূর্ণ আচরণ প্রকাশ পায়। বিনয় এটি নয়
জি হুজুরি করতে রে,
যতক্ষণ কোন ব্যক্তি আপনার সামনে জি হুজুর করবে বা মতভেদ করবে না ততক্ষণ আপনি বিনয় প্রকাশ করবেন। এটি কৃত্রিম বিনয়, প্রকৃত চিত্র তখন প্রকাশ পায়, প্রকৃত রূপ তখন প্রকাশ পায় যখন মতভেদ দেখা দেয় বা অধীনস্থ কর্মকর্তার ইচ্ছার বিরুদ্ধে কথা বলে, তখন সেই মতামতকে সত্যিকার অর্থে বিশ্লেষণ করে সিদ্ধান্ত করতে হয়। এই বিনয়ের মাধ্যমে বড় মনোবলের প্রমাণ পাওয়া যায়। এটি যদি হয় তাহলে এই বিনয়, এই নম্রতা সত্যিকার বিনয় হবে। ওহদাদার বা কর্মকর্তার সবসময় খোদার নির্দেশ সামনে রাখা উচিত, ওলা তুসায়ের খাদ্দাকালের নাস ওলা তামশিফিল আরদে মারাহা।
ওর আপনি গাল লোকের সামনে গুসা সে মত ফুলাও,
আর রাগের বশবর্তী হয়ে মানুষের সামনে গাল ফুলাবে না,
ও জমিন মত কবর সে মত,
আর পৃথিবীতে অহংকারের সাথে
ইখতিলাফ রায় কি মানে বাত
ফিরে বেরাবে না। আমি মতভেদের কথা বলেছি, এই সম্পর্কে আমি এটি স্পষ্ট করতে চাই যে জামাতের নিয়ম কানুন বা রুলস রেগুলেশন আমিরকে কোন কোন সময় আমেলার পরামর্শের বিরুদ্ধে নিজের ইচ্ছা অনুসারে সিদ্ধান্ত করতে পারে, কিন্তু সবসময় চেষ্টা করা উচিত সবাইকে সাথে নিয়ে অগ্রসর হওয়ার, আর পরামর্শের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত এবং কাজ হওয়া উচিত। অনেক সময় আমিররা এই সুযোগকে প্রয়োজনাতিরিক্ত ভাবে ব্যবহার করে, এই সুযোগ বা এই অধিকার চরম পরিস্থিতিতে প্রয়োগ করা উচিত যেখানে জানা থাকে, যেখানে স্পষ্ট হয় যে এতেই জামাতের স্বার্থ নিহিত, সেখানে আমলের সামনে এটি স্পষ্ট করা উচিত। জামাতের বৃহত্তর স্বার্থ সামনে রেখে এমনটি হওয়া উচিত। এর জন্য দোয়ার মাধ্যমে খোদার সাহায্য যাচনা করা উচিত, শুধু নিজের বিবেক নিজের বুদ্ধি উপর নির্ভর করা উচিত নয়। স্মরণ থাকে যে প্রেসিডেন্টদের এই অধিকার বা সুবিধা নেই, ন্যাশনাল প্রেসিডেন্ট হলেও আমলার মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিজের মতামতের ভিত্তি সিদ্ধান্ত করার সেই অধিকার নেই। যে নিজ কর্মকর্তা সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য কর্মকর্তাদের উচিত হবে রুলস রেগুলেশন পাঠ করা এবং বোঝা। যদি রুলস রেগুলেশন বা জামাতের নিয়ম কানুন অনুসারে কাজ করে তাহলে অনেক ছোট ছোট সমস্যা আমলার মাঝে বা জামাতের সদস্যদের জন্য অস্বস্তির কারণ হয় তা আর সামনে আসবে না। আরেকটি বিশেষত্ব কর্মকর্তাদের যা হওয়া উচিত তা হল অধীনস্থদের সাথে সুন্দর এবং সদ্ব্যবহার করা। জামাতের বেশিরভাগ কাজ স্বেচ্ছাসেবার ভিত্তিতে হয়ে থাকে, জামাতের সভ্য এবং সদস্যরা সময় দিয়ে থাকে, জামাতের কাজের জন্য তারা সময় দেন, কেননা তারা খোদার সন্তুষ্টির সন্ধানী। তারা সময় দেন, কেননা জামাতের সাথে তাদের সুসম্পর্ক এবং ভালোবাসা রয়েছে। সুতরাং ওহদাদার বা কর্মকর্তাদেরও সহকর্মীদের আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত, তাদের সাথে সদ্ব্যবহার করা উচিত, আর এটি আল্লাহ তাআলারও নির্দেশ। আল্লাহ তাআলারও নির্দেশ এটি, সদ্ব্যবহার, সুন্দর ব্যবহার মাধ্যমে নিজের নায়েব এবং অধীনস্থদের কাজ শিখানোর চেষ্টা করা উচিত, যেন জামাতি কাজ সুচারুরূপে পরিচালনার জন্য সবসময় কর্মী বাহিনী সামনে আসে। জামাতের কাজ আল্লাহ তাআলা নিজেই চালিয়ে থাকেন বা পরিচালিত করে থাকেন, কিন্তু যদি কর্মকর্তা বা ওহদাদার যারা কাজের অভিজ্ঞতা রাখে, তারা যদি কর্মী বাহিনীর দ্বিতীয় লাইন প্রস্তুত করেন, তাহলে এই কাজেরও তারা এই কাজের পুরস্কার পাবেন। আল্লাহ তাআলার কৃপায় আমি বা পূর্বের কোন খলিফার কখনো ওই চিন্তা হয়নি যে জামাতের কাজ কিভাবে চলবে। খোদার প্রতিশ্রুতি রয়েছে হযরত মসীহ মওউদের সাথে এ সম্পর্কে, তিনি ইনশাআল্লাহ নিষ্ঠাবান কর্মী বাহিনীর যোগান দিতে থাকবেন। হযরত খলিফাতুল মসীহ সালেসের যুগে কর্মকর্তার ধারণা ছিল যে আমার বুদ্ধিমত্তা, কর্মপন্থা আর পরিশ্রমের কারণে আর্থিক ব্যবস্থা সুচারুরূপে পরিচালিত হচ্ছে। খলিফা সালেস রহমাহুল্লাহর যখন এ কথা কর্ণগোচর হয়, তিনি তখন এমন এক ব্যক্তিকে সে কাজে নিযুক্ত করেন, প্রথম ব্যক্তিকে অপসারণ করে, যেই নবনিযুক্ত ব্যক্তির অর্থ সংক্রান্ত বিষয়ের আদৌ কোনো জ্ঞান ছিল না। কিন্তু এটি যেহেতু খোদার কাজ আর খলিফা ওয়াক্তার সাথে খোদার যে ব্যবহার, সে কারণে নতুন কর্মকর্তা যিনি কিছুই জানতেন না, তার কাজে এতটা বরকত সৃষ্টি হয় যা পূর্বে কখনো ভাবাও যেত না। সুতরাং কর্মকর্তাদের আসলে খোদা তালা কাজের সুযোগ দেন, জামাতি কর্মীদের খোদা তালা সুযোগ দেন, তাদেরকে আল্লাহ তালা নিজে জামাত এবং ধর্মের সেবা করে খোদার কৃপা ভাজন হওয়ার সুযোগ আল্লাহ তালাই দেন, কাজ নতুবা আল্লাহ তালাই করছেন, এটি তার প্রতিশ্রুতি। তাই কারো মাথায় ধারণা জাগ্রত হওয়া উচিত নয়, আমার অভিজ্ঞতা এবং আমার জ্ঞান জামাতের কাজ পরিচালিত করছে বা জামাতের কাজ করছে, বা আমার অভিজ্ঞতা এবং জ্ঞান জামাতের কাজ সমাধা করতে পারে বা চালাতে পারে, জামাতের কাজ চালাচ্ছে বা করছে খোদা তালার ফজল বা কৃপা। আমাদের অনেক দুর্বলতা এবং ত্রুটি বিচ্যুতি আর ঘাটি এমন রয়েছে যে যদি জাগতিক কাজ হয় তাহলে সেই বরকত দেখা দিতেই পারে না, সেই ফলাফল প্রকাশ পেতেই পারে না, কিন্তু খোদা তালা দুর্বলতা ঢেকে রাখেন আর স্বয়ং ফেরেশতার মাধ্যমে তিনি সাহায্য করেন। দৃষ্টান্ত স্বরূপ তবলিগের কাজকেই নিন, এক্ষেত্রে এই পাশ্চাত্যেই আল্লাহ তাআলা এমন কর্মী বাহিনী দিয়েছেন, এখানে বড় হয়েছে এমন যুবক কর্মী বাহিনী আল্লাহ তাআলা দিয়েছেন, যারা ব্যক্তিগত ভাবে জ্ঞান অর্জন করেছেন, এরপর বিরোধীদের তারা মুখ বন্ধ করেন, এমন ভাবে উত্তর দেন যে শত্রু আশ্চর্য হয়ে যায়। এছাড়াও অনেক যুবক এমন আছে যাদের এমন উত্তরে বিরোধের আলেজ গুটিয়ে পালানো ছাড়া অন্য কোন রাস্তা খুঁজে পায় না। সুতরাং ওহদাদার এবং কর্মকর্তাদের ধর্মের খেদমতের সুযোগকে খোদার কৃপা জ্ঞান করা উচিত, নিজের কোন অভিজ্ঞতা বা যোগ্যতাকে এর জন্য এর কারণ মনে করা উচিত নয়। কর্মকর্তাদের মাঝে আরেকটি বৈশিষ্ট্য যা থাকা উচিত তা হল হাস্যোৎফুল্লতা এবং সুন্দর ব্যবহার করা। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে কোমল আচরণ করো এবং উত্তম ব্যবহার করো। তবে এটিও একটি মৌলিক বৈশিষ্ট্য যা ওহদাদার বা কর্মকর্তাদের মাঝে অনেক বেশি থাকা উচিত, অধীনস্থদের সাথে, সহকর্মীদের সাথে। যখনই কথাবার্তা বলেন অনুরূপ ভাবে অন্যদের সাথে যখন কথা বলেন এই কথা এই বিষয়ে সাবধান হন হওয়া উচিত তাদের, যে তাদের পক্ষ থেকে উন্নত চারিত্রিক বৈশিষ্ট্য যেন প্রকাশ পায়। কঠোর ভাষায় অনেক সময় প্রশাসনিক কারণে কথা বলতে হয়, বলার প্রয়োজন দেখা দেয়, কিন্তু এটি চরম পরিস্থিতিতে হতে পারে। যদি ভালোবাসার সাথে কাউকে বোঝানো হয়, কর্মকর্তা বা অহদাদার যদি এই চেতনাবোধ জাগ্রত করে মানুষের মাঝে যে আমরা তোমাদের প্রতি সহানুভূতি রাখি, তাহলে শতকরা 99 ভাগ মানুষ এমন যারা বিষয় বুঝে যায় এবং সহযোগিতায় তারা সম্মত হয়ে যায়। এর কারণ হলো জামাতের সাথে একটা সম্পর্ক আছে তাদের। কিন্তু বড় এবং গুরুত্বপূর্ণ শর্ত হলো মানুষের মাঝে এই সচেতনতা সৃষ্টি করা বা মানুষের মাঝে এই চেতনাবোধ জাগ্রত হওয়া যে ওহদাদার বা কর্মকর্তা বা পদাধিকারী আমাদের প্রতি সহানুভূতিশীল, মানুষের সাথে কোমলতার সাথে কথা বলুন, কোন ভুল ভ্রান্তির কারণে শুরুতেই এত কঠোর ভাবে ধৃত করবেন না যে অন্য ব্যক্তি কি অন্য ব্যক্তি নিজের অবস্থান স্পষ্ট করার সুযোগ পাবে না। এমন যদি যেন হয়, হ্যাঁ, যারা অভ্যস্ত অপরাধী বারবার ভুল করে বারবার ফেতনা এবং অশান্তির কারণ হয়, তাদের সাথে অবশ্যই কঠোর ব্যবহার করতে হয়, কিন্তু এর জন্য পুরো তদন্ত হওয়া আবশ্যক। আর একই সাথে এই যে কঠোরতা তা যেন কোনোভাবে ব্যক্তিগত শত্রুতায় পর্যবসিত না হয়, বরং সংশোধনের উদ্দেশ্যে কঠোর ব্যবহার যদি করতে হয় করা উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার নিজের নিযুক্ত ইয়েমেনের গভর্নরকে নসিহত করেন যে মানুষের জন্য সহসাধ্যতা সৃষ্টি করো, কাঠিন্য নয়, ভালোবাসা এবং আনন্দের প্রসার করো, ঘৃণার বিস্তার যেন না হয়। এটি এমন নসিহত যা ওহদাদার বা কর্মকর্তা ও জামাতের সভ্য এবং সদস্যদের আন্তঃসম্পর্কের মাঝে সৌন্দর্য সৃষ্টি করে। এর ফলে জামাতের সদস্যদের পারস্পরিক আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার প্রেরণা এবং চেতনাবোধ জাগ্রত হবে। তাই অনেক বড় দায়িত্ব বর্তায় কর্মকর্তাদের উপর, বিশেষ করে আমির, প্রেসিডেন্ট এবং তরবিয়ত বিভাগ আর সিদ্ধান্তকারী রায় প্রদানকারী বিভাগের দায়িত্ব হল মানুষের জন্য সহসাধ্যতার পন্থা সন্ধান করা। কিন্তু এটি স্মরণ রাখবেন, খোদার নির্দেশের গণ্ডির মাঝে থেকে এই রীতি অনুসরণ করতে হবে, দুনিয়ার কীটদের মতো নয় যারা সহজ সাধ্যতা সৃষ্টির জন্য খোদার নির্দেশাবলীকে অবজ্ঞা করে থাকে। শরীয়তের চতুর্সীমার মাঝে থেকে আল্লাহ সন্তুষ্টিকে অগ্রগণ্য করে বান্দাদের প্রাপ্য দিতে হবে আর নিজেদের অঙ্গীকার এবং আমানতের রক্ষণাবেক্ষণ করতে হবে। আমি যেভাবে বলেছি যে রুলস অ্যান্ড রেগুলেশনের বই বা নিয়ম কানুন সংক্রান্ত বই সবার দেখা উচিত, নিজের বিভাগের সংশ্লিষ্ট কাজের জ্ঞান অর্জন করা উচিত, প্রত্যেক ব্যক্তি জানা উচিত যে তার সীমা পরিসীমা কতটুকু। অনেক সময় অনেক কর্মকর্তা তাদের নিজেদের সীমার জ্ঞানই রাখে না, এক বিভাগ একটি কাজ করে অথচ রুলস রেগুলেশনে নিয়ম কানুনে সেই কাজের দায়িত্ব হলো অন্য বিভাগের, বা অনেক সময় দুই বিভাগের কাজে পার্থক্য এত সূক্ষ্ম হয়ে থাকে যে চিন্তা না করেই দুটো বিভাগ একটি অন্যটির গণ্ডিতে নাক গলানো আরম্ভ করে। সম্প্রতি এখানে যুক্তরাজ্যের মজলিসে আমেলার সাথে আমার মিটিং হয়েছে, সেখানে আমি বুঝতে পেরেছি যে এই সূক্ষ্ম পার্থক্য না বোঝার কারণে বিনা কারণে বা অযথা বিতর্ক আরম্ভ হয়ে যায়। যদি রুলস রেগুলেশন পড়া হয় তাহলে এভাবে সময় নষ্ট হওয়ার কথা নয়। যেমন তবলিগ বিভাগ এর তবলিগি পরিকল্পনাও হাতে নিতে হবে এবং যোগাযোগ করতে হবে, রাবতা করতে হবে, আর যোগাযোগ ও রাবতার মাধ্যমে তবলিগের কাজ প্রসারতা লাভ করবে। অনুরূপভাবে মোরে খারে যা বিভাগ রয়েছে তাদেরকেও যোগাযোগ করতে হয় এবং জামাত কে পরিচিত করতে হয়। উভয়টির গন্ডে পৃথক এক বিভাগ তবলিগি উদ্দেশ্যে যোগাযোগ করবে আর দ্বিতীয় বিভাগ যোগাযোগ করবে গণযোগাযোগের মানুষে, সম্পর্কের গন্ডিকে প্রসারিত করা হবে তাদের উদ্দেশ্য। কিন্তু মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো জামাতের পরিচিতি এবং ধর্মের প্রতি মানুষের পথের দিশা দেয়া, যেন মানুষকে আল্লাহর দিকে এনে তাদের ইহ এবং পরকালকে সুনিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করতে পারি। আর পৃথিবীর যে শান্তির জন্য হাহাকার করছে সেদিকেও দৃষ্টি আকর্ষণ করা উচিত। জাগতিক দৃষ্টিকোণ থেকে কোনো বাহবা নেয়া বা কুড়ানো আমাদের উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, তার সন্তুষ্টি অর্জন করা। যদি এই বিভাগগুলো পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করে তাহলে ফলাফল বহুগুণ বেশি ফলাফল আসতে পারে। অনেক জায়গা থেকে এই দৃষ্টিভঙ্গি প্রকাশ করা হয় যে বিভিন্ন বিভাগের বাজেট সঠিকভাবে নির্ণীত হয় না। প্রত্যেক বিভাগের বাজেট সুরায় পাশ হয়ে থাকে তা দেয়া উচিত, আর সংশ্লিষ্ট সেক্রেটারির সেই বাজেট খরচের অধিকার থাকা উচিত। হ্যাঁ, সেক্রেটারির সারা বছরের কাজের পরিকল্পনা আমেলায় উপস্থাপন করা আবশ্যক হবে এবং সেই পরিকল্পনা অনুসারে খরচ হতে হবে। আর প্রত্যেক কাজের অগ্রগতি কথা প্রত্যেক মিটিংয়ে খতিয়ে দেখা উচিত। আর কাজের পরিকল্পনায় যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয় বা কারো মনোযোগ যদি উন্নতি অগ্রগতি বা প্রগ্রেসের প্রতি হয় থাকে তাহলে সেক্ষেত্রেও তা নিয়েও চিন্তা এবং চিন্তা উচিত, ভাবা উচিত। এরপর আমির, প্রেসিডেন্ট এবং জামাতি সেক্রেটারিদের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো কেন্দ্র থেকে যখন দিক নির্দেশনা বা সার্কুলার আসে সেগুলোর উপর তাৎক্ষণিকভাবে পুরো মনোযোগ সহকারে সেগুলোর কাজের রূপায়িত করা উচিত এবং জামাতের মাধ্যমে করানো উচিত। কোন কোন জামাত সম্পর্কে অভিযোগ আসে কেন্দ্রীয় দিক নির্দেশনার উপর পুরোপুরি আমল করা হয় না। কোন দিক নির্দেশনা সম্পর্কে কোন বিশেষ দেশ বা জামাতের কোন দেশীয় কারণে দ্বিধাদ্বন্দ্ব থাকে তাহলেও তাৎক্ষণিকভাবে কেন্দ্রের সাথে যোগাযোগ করে পরিস্থিতি অনুসারে পরিবর্তন তাদের প্রস্তাব করা উচিত। আর এই কাজ জামাতের আমিরের কাজ এবং প্রেসিডেন্টের কাজ, কিন্তু কোনোভাবে যা বৈধ নয় বা যুক্তিযুক্ত নয় তা হল নিজের বুদ্ধির ভিত্তিতে সেই দিক নির্দেশনাকে কোন দিকে ফাইলের নিচে চাপা দিয়ে রাখা যাবে না আর কেন্দ্রকে অবহিত করবে না, এমনটি যেন না হয়। কোন আমির বা কোন প্রেসিডেন্টের এমন আচরণ কেন্দ্রের প্রতি অবজ্ঞাসূচক আচরণ গণ্য হবে, আর এ প্রসঙ্গে তখন কেন্দ্র ব্যবস্থাও নিতে পারে। মুসি বা ওসিয়তকারীদের সম্পর্কে আমি বলতে চাই, ওসিয়তকারীদের প্রথম কথা স্মরণ রাখা হচ্ছে নিজের চাঁদা রীতিমতো প্রদান বা এর হিসাব রাখা প্রত্যেক মুসির ব্যক্তিগত দায়িত্ব। কিন্তু কেন্দ্রীয় অফিস এবং সংশ্লিষ্ট সেক্রেটারির দায়িত্ব হল প্রত্যেক মুসির হিসাব কমপ্লিট বা সম্পূর্ণ রাখা, আর প্রয়োজনে তাদেরকে স্মরণ করানো যে তাদের চাঁদার প্রকৃত পরিস্থিতি বা স্থিতি কি। দেশীয় জামাতের কাজ হল স্থানীয় জামাতের সেক্রেটারিদের অ্যাক্টিভ করা, সক্রিয় করা, প্রত্যেক মুসির সাথে তাদের যোগাযোগ থাকা। অনেক সময় দেখা গেছে যে কোনো বিষয়ে কোন ব্যক্তি সম্পর্কে রিপোর্ট পাঠানো হয়, আর সেই ব্যক্তি হয়ে থাকে ওসিয়তকারী। রিপোর্টে লিখে দেওয়া হয় যে এতদিন থেকে ব্যক্তি ওসিয়তের চাঁদা দেয়নি। যখন জিজ্ঞেস করা হয় যে ওসিয়তের চাঁদা যদি না দিয়ে থাকে তার ওসিয়ত কিভাবে বহাল রইল, তদন্তে দেখা যায় যে ওসিয়তকারীর কোন দর্শনাংশে চাঁদা দিয়েছে, কিন্তু রেকর্ড যারা রাখে তারা অফিসের সঠিক রেকর্ড রাখেনি। এমন রিপোর্ট বিনা কারণে ওসিয়তকারীর জন্য ব্যতিব্যস্ততা এবং অস্বাস্থ্যের কারণ হয়। দ্বিতীয়ত, জামাতি ব্যবস্থাপনার দুর্বলতার নেতিবাচক প্রভাব পড়ে। এখন সঠিক হিসাবের ব্যবস্থা রয়েছে, কম্পিউটারাইজড সিস্টেম রয়েছে, সবকিছু এখন নিয়মতান্ত্রিক। এমন ভুল ভ্রান্তি হওয়া উচিত নয়। সব দেশের সেক্রেটারি ওসিয়ত এবং সেক্রেটারি মাল এর উচিত দেশের সকল সেক্রেটারি মাল এবং ওসিয়তকে কর্মঠ করা, সক্রিয় করা। আর জামাতের আমিরদেরও কাজ হল বিভিন্ন সময় এই বিষয়টি খতিয়ে দেখা, শুধু চাঁদা একত্রিত করা আর এরপর এর রিপোর্ট দেয়াই তাদের কাজ নয়, বরং এই ব্যবস্থাপনাকে, এই সিস্টেমকে নির্ভরযোগ্য করে তোলা আর কেন্দ্র এবং স্থানীয় জামাতের জামাতগুলোর মাঝে সুদৃঢ় যোগাযোগ প্রতিষ্ঠিত করা আমিরদের কাজ। আরেকটি কথা, মুবাল্লিগিন এবং মুরব্বীদের প্রেক্ষাপটে বলতে চাই, কোন কোন স্থানে জামাত মুরব্বী এবং মুবাল্লিগদের রীতিমতো মিটিং হয় না। মুবাল্লিগ ইনচার্জ রীতিমতো মিটিং করার জন্য দায়ী হবেন, জামাতি তরবিয়তি ও তাবলিগি কাজেরও সঠিক চিত্র সামনে থাকা চাই। কেউ যদি ভালো কাজ করে তার সম্পর্কে মত বিনিময় হওয়া উচিত, এবং সেই উন্নত কাজের জন্য যে রীতি কেউ অবলম্বন করেছে তা থেকে যেন অন্যরা উপকৃত হতে পারে সেই ব্যবস্থা নেওয়া উচিত। অনুরূপ ভাবে জামাতের সেক্রেটারি জামাতকে যে দিক নির্দেশনা দেয় বা কেন্দ্রের নির্দেশে জামাতগুলোকে যে দিক নির্দেশনা পাঠানো হয় সেই সম্পর্কে রিপোর্ট দেন। মুরব্বীদের এটিও দেখা হচ্ছে যে সব জামাতে এই প্রেক্ষাপটে কতটা কাজ হয়েছে। যেখানে সেক্রেটারিরা সক্রিয় নয়, অ্যাক্টিভ নয়, বিশেষ করে তাবলীগ তরবিয়ত এবং আর্থিক বিষয়ে সক্রিয় নয়, সেখানে মুরব্বী মুআল্লিমদের উচিত তাদের স্মরণ করানো। আল্লাহ তাআলা
মুহতাদারুকে তৌফিক দে কি উনকো আল্লাহ তাআলা নে
আগামী তিন বছরের জন্য আল্লাহ তাআলা তাদের খেদমতের যে সুযোগ করে দিয়েছেন সেক্ষেত্রে নিজেদের সকল শক্তি সামর্থ্য যোগ্যতাকে কাজে লাগিয়ে দায়িত্ব পালন করতে পারে। নিজেদের প্রতিটি কথা এবং কর্মের ক্ষেত্রে জামাতের জন্য যেন তারা অনুকরণীয় আদর্শ হন। নামাজের পর একটি গায়েবানা জানাজা আমি পড়াবো। তিনি নবাব আব্দুল্লাহ খান সাহেব এবং নবাব আব্দুল হাফিজ বেগম সাহেবের ঘরে জন্মগ্রহণ করেন। হযরত নবাব মোহাম্মদ আলী খান সাহেবের পৌত্রী এবং হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের দৌহিত্রী ছিলেন। হযরত মির্জা বশির আহমদ সাহেবের পুত্রবধূ। আল্লাহ তাআলার ফজলে তিনি ওসিয়তকারী নিয়ে ছিলেন এবং 95 বছর জীবিত ছিলেন। কাদিয়ানে প্রাথমিক পড়ালেখা করেন, ম্যাট্রিক পর্যন্ত। হযরত আম্মা জান রাদিয়াল্লাহু আনহা তাকে কন্যা বানিয়ে রেখেছিলেন, বিশেষ স্নেহ এবং ভালোবাসার সম্পর্ক ছিল তার সাথে। জেহলামে সেখানে যখন দাঙ্গা হাঙ্গামা হয়, জেহলামের জামাতের বিরাট অংশ চিপ বোর্ড ফ্যাক্টরিতেই সমবেত হয়। জামাতের সদস্যদের সেই যুগে খুব সুন্দর আতিথ্য করেন। তার এক কন্যার বিয়ে হয়েছে জনাব মির্জা আনাস আহমদ সাহেবের সাথে, তিনি হযরত খলিফাত মসীহ সালেসের পুত্র। আর এক পুত্রের নাম হল মির্জা নসির আহমদ সাহেব, জেহলামের আমিরও ছিলেন তিনি। খুবই উন্নত স্বভাবের অধিকারী, হাসি খুশি মিশুক প্রকৃতির ছিলেন, ধৈর্যশীলা কৃতজ্ঞ ইবাদত গুজার মহিলা ছিলেন, খেলাফতের সাথে গভীর সম্পর্ক ছিল, আর্থিক বিভিন্ন তারিখে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। আতিথ্য তার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল, জামাতের ব্যবস্থাপনা এবং জামাতের জন্য গভীর আত্মাভিমান রাখতেন, খেলাফত ব্যবস্থার জামাতের ব্যবস্থাপনার বিরুদ্ধে খেলাফতের বিরুদ্ধে কেউ কথা বলে তাৎক্ষণিক ভাবে তাকে বাধা দিতেন। কন্যা হিসাবে অবলম্বন করেছিলেন, আম্মা জানের যৌতুকের ব্যক্তিগত অনেক জিনিস তাকে দিয়ে গেছেন, যাতে হযরত আম্মা জানের নামও লেখা আছে। আল্লাহ তাআলা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন, মাগফিরাত করুন, তার প্রতি দয়া গ্রহণ, তার সন্তান সন্ততিকে তার পুণ্যের উপর পরিচালিত হওয়ার তৌফিক দিন।
আলহামদুলিল্লাহ الحمد لله نعمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ